শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে, ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নিয়ে প্রতিবেদন।
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে সবুজের মাঝে লাল পতাকা আজকে মহাশূন্যে, আমাদের মহাকাশে আমরা প্রেরণ করতে পারলাম।
ইরাক নির্বাচনের খবর নিয়ে প্রতিবেদন আছে।
সাধারণ ইরাকি জনগণ অন্য দেশগুলোর মতোই তারা চায় নিরাপত্তা, তারা চায় যে তাদের নেতৃত্ব দুর্নীতিমুক্ত হবে।
আরও রয়েছে কলকাতা থেকে পাঠানো আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
রোহিঙ্গা সমস্যা নিয়ে নিজেদের কড়া অবস্থানের কথা মায়ানমারকে জানিয়ে দিল ভারত সরকার।
তবে যেমনটি কিনা আপনারা জানেন, রোজকার মতো আজকেও রয়েছে গোড়াতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আজ বলেছেন যে তিনি তাঁর পূর্বসূরিকে দেশত্যাগে বাধা দিয়েছেন। মাহাতির মোহাম্মদ বলেন, তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এবং তার স্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। দি অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে যে ফাঁস হয়ে যাওয়া ফ্লাইট তালিকায় দেখা গেছে যে নাজিব এবং তার স্ত্রী আজ জাকার্তার উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল। 92 বছর বয়সী মাহাতির বলেন যে ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে নাজিবের সংশ্লিষ্টতার পর্যাপ্ত প্রমাণ তাঁরা পেয়েছেন। নাজিব ফেসবুকে যে বলেন যে তিনি এক সপ্তাহের জন্য বেড়াতে যাচ্ছিলেন, তবে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি সম্ভাব্য বিচার এড়াতে পালিয়ে যাচ্ছেন। নাজিব অবশ্য কোনো রকম অন্যায় করার কথা অস্বীকার করেন। অন্যদিকে আজই আনোয়ার ইব্রাহিমের মেয়ে সংবাদ মাধ্যমগুলোকে জানান যে এই বিরোধী নেতা মঙ্গলবার নাগাদ মুক্তি পাবেন এবং তাকে পূর্ণ রাজকীয় ক্ষমা প্রদর্শন করা হবে। আনোয়ার দুর্নীতি এবং সমকামিতার অভিযোগে কারারুদ্ধ রয়েছেন। মাহাতিরের সরকারে আনোয়ার উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দায়িত্ব পালন করেন এবং 1999 সালে তাঁর অপসারণের আগে পর্যন্ত মনে করা হতো তিনি হবেন মাহাতিরের উত্তরসূরি। ওদিকে নাজিব বুধবারের সাধারণ নির্বাচনে মাহাতিরের কাছে পরাস্ত হন এবং মাহাতির হচ্ছেন বিশ্বের সবচাইতে বয়স্ক নির্বাচিত নেতা। নাজিব আজ মালায় জাতিগোষ্ঠীর দল UNMO-র প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। দলটি 1957 সালে মালয়েশিয়ার স্বাধীনতার সময় থেকে সে দেশ শাসন করে এসছে। ইরাক থেকে গত বছর কথিত ইসলামিক স্টেট জঙ্গিরা বিতাড়িত হবার পর ইরাকিরা আজ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন। 329টি আসন বিশিষ্ট সংসদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 7,000 প্রার্থী। গোটা দেশে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, এমনকি কোনো কোনো জায়গায় তাঁবুতেও ভোট নেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন যে কোনো একটি দল এই নির্বাচনে জয়লাভ করবে তেমনটি মনে হচ্ছে না। অনেক জায়গায় যেখানে একসময় ইসলামিক স্টেট জঙ্গিরা নিয়ন্ত্রণ করত, সেগুলো এখন পরিত্যক্ত এবং এখনও গলিত লাশ পড়ে আছে। আইএসের সঙ্গে যুদ্ধের কারণে 30 লক্ষেরও বেশি লোক স্থানচ্যুত হয়েছে এবং অনেকেই দেশের বিভিন্ন স্থানে তাঁবুতে রয়েছেন। গত বছরের বিজয় সত্ত্বেও অনেক ভোটদাতাই এখনও নিশ্চিত নন যে কোন দলটি তাদের সুরক্ষা দেবে, তাদের উদ্ধার করবে। তবে রাজধানী বাগদাদে কোনো কোনো ভোটদাতা বেশ ইতিবাচক মনোভাব পোষণ করছেন। 7,000 প্রার্থীর মধ্য দিয়ে সাংসদ নির্বাচিত হলে জাতিগোষ্ঠীগত জোট হয়তো ঐক্যের ক্ষেত্রে সহায়ক হবে। ওদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ভোটদাতারা বলছেন যে এই নির্বাচন তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ করা যেতে পারে যে ইরাকের সরকার কোটা ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে নেতৃত্ব দেয়া হয় শিয়া, সুন্নি, কুর্দি, নারী এবং অন্যান্য সংখ্যালঘুদের হিসেব নিয়ে। 329টি আসন বিশিষ্ট ইরাকের নতুন সংসদের সরকার গঠনের জটিল প্রক্রিয়ার ব্যাপারে আপোষ রফা করা হবে, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বাছাই করা। ইরাকের এই নির্বাচন সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণাত্মক সাক্ষাৎকারটি শুনবেন অনুষ্ঠানে আরেকটু পরের দিকে। গতকাল বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সফল উৎক্ষেপণের পর বাংলাদেশের লোকজনের প্রতিক্রিয়া সম্বন্ধে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার বিভিন্ন স্তরের মানুষ বঙ্গবন্ধু ১ নামের স্যাটেলাইটটি সফল উৎক্ষেপণকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। এ প্রসঙ্গে বিভিন্ন স্তরের মানুষ বললেন,
আমাদের জাতির ইতিহাসে একটা মাইলফলক হিসেবে লেখা থাকবে, প্লাস আমরা যে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেল, আধুনিকতার ছোঁয়া এক ধাপ এগিয়ে গেল, তার এটা একটা প্রমাণ।
আমি যে এটা দেখতে পেলাম যে আমার সময় এটা উত্থাপন হয়েছে, আমি এবং আমার পরবর্তী প্রজন্মের জন্য এটা একটি বিশাল অর্জন বলে আমি মনে করি।
বাংলাদেশ এখন মহাকাশ জয় করে ফেললো, বাংলাদেশ বিশ্বের 57তম দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে স্থান করে নিল, এবং মহাকাশ যে এতদিন আমাদের মহাকাশ জয় বাকি ছিল সেটাও হয়ে গেল, এটা বাংলাদেশ হিসাবে এটা আমি খুবই গর্বিত।
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকেও যদি এতে অন্তর্ভুক্ত করা যেত তাহলে আমাদের তরুণ প্রজন্ম যারা উদীয়মান তারা এসব বিষয় থেকে শিখতে পারত, প্রযুক্তিগত জ্ঞানটুকু অর্জন করতে পারত, কারিগরি জ্ঞানটুকু অর্জন করতে পারত।
দেশের লক্ষ লক্ষ মানুষ গতকাল গভীর রাত পর্যন্ত জেগে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য টেলিভিশনে দেখেছেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-র প্রশাসক মার্ক গ্রিন আগামীকাল বাংলাদেশে আসছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি কক্সবাজারে সেই সব জায়গায় যাবেন যেখানে রোহিঙ্গা শরণার্থীদের যুক্তরাষ্ট্র সরকার মানবিক সহায়তা প্রদান করছে। জহুরুল আলমের আরেকটি প্রতিবেদন।
শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম দফায় আগামীকাল রোববার থেকে USAID-র প্রশাসক তার বাংলাদেশ সফর শুরু করবেন। তার সফর সঙ্গীদের মধ্যে থাকবেন এশিয়া অঞ্চলের USAID-র জ্যেষ্ঠ উপ সহকারী প্রশাসক গ্লোরিয়া স্টিল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা শরণার্থী এবং অভিবাসন বিষয়ক উপসহকারী সচিব রাষ্ট্রদূত মার্ক স্টেরোলা। USAID-র প্রশাসক তার বাংলাদেশ সফরকালে কক্সবাজার জেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরসমূহ যেখানে USAID-র সাহায্য দেওয়া হচ্ছে সেগুলো পরিদর্শন করবেন। এছাড়া তিনি সরকারের কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন। বাংলাদেশ থেকে তিনি মিয়ানমার সফরে যাবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
গত সেপ্টেম্বর মাসে মিয়ানমারে গিয়ে প্রধানমন্ত্রী মোদী রোহিঙ্গা সমস্যা নিয়ে যা মন্তব্য করেছিলেন তা বিলক্ষণ ক্ষুণ্ণ করেছিল বাংলাদেশকে। কিন্তু বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দুদিনের মিয়ানমার সফরের সময় বুঝিয়ে দিলেন মিয়ানমারকে এই সমস্যা নিয়ে তোয়াজ করলে চলবে না ভারতের। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত। আমরা দুঃখিত, এ নিয়ে আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে, আমি অন্যান্য খবরে চলে যাচ্ছি। আমরা এখন যে ফিডের কথা বলছিলাম, যে সংবাদের কথা বলছিলাম, সেই রোহিঙ্গা ইস্যু সম্পর্কে গৌতম গুপ্তের রিপোর্ট।
সেপ্টেম্বর মাসে মায়ানমারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোহিঙ্গা সমস্যা সম্পর্কে যেন কিছুটা মায়ানমারের প্রতি সহানুভূতি সুর দেখিয়ে বাংলাদেশকে রীতিমতো হতাশ করেছিলেন। কিন্তু ভারতের অবস্থান বদলে গিয়েছে, সেটা বোঝা গেল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মায়ানমার সফরের সময়। তার স্পষ্টই বক্তব্য, রোহিঙ্গারা যেন দ্রুত নিরাপদে স্বদেশে ফিরে রাখাইন প্রদেশের পুরনো জীবনে ফিরে যেতে পারেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট শুক্রবার হরিয়ানা আর দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীদের অস্থায়ী শিবিরে পানীয় জল, টয়লেট, শিক্ষা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা নিশ্চিত করবার জন্য নোডাল অফিসার নিয়োগ করল। মানুষের জীবনধারণের ন্যূনতম আবশ্যিক সুবিধেগুলো পাওয়া না গেলে এই নোডাল অফিসারদের কাছে নালিশ জানাতে পারে শরণার্থীরা। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য মায়ানমারকে ভারত চাপ দিক, এটাই এতদিন চেয়ে আসছিল বাংলাদেশ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি জাতিগোষ্ঠীগত বিদ্রোহী দল চীন সীমান্তের কাছাকাছি একটি ক্যাসিনোতে নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালালে 15 জন অসামরিক লোক এবং নিরাপত্তা বাহিনীর 4 জন সদস্য এতে নিহত হয়। আহত হয় আরও 20 জন। সরকারি মুখপাত্র জাও হাতি বলেন যে বিদ্রোহীদের এই অভিযান ছিল ধ্বংসাত্মক সন্ত্রাসী হামলা। বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA শান অঙ্গরাজ্যের মিউজ শহরে আজ এই আক্রমণের দায় স্বীকার করেছে। TNL-এর মুখপাত্র কর্নেল তার আইকিয়াও বলেন যে এই হামলার লক্ষ্য ছিল সেনা সদস্য এবং মিলিশিয়া যারা কিনা এই ক্যাসিনো পরিচালনা করে। তবে তিনি স্বীকার করেন যে এই ক্রসফায়ারে অসামরিক লোকজনও হতাহত হয়ে থাকতে পারে। ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যে সেখানকার রাজ্য সরকার গঠনের লক্ষ্যে আজ লক্ষ লক্ষ ভোটদাতা ভোট দিয়েছেন। মনে করা হচ্ছে এই নির্বাচন আগামী বছরের জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদেই একটু আগেই সহকর্মী আনিস আহমেদ যেমনটি কিনা আপনাদের শোনালেন যে ইরাকে আইএস জঙ্গিদের খেদানোর পর এই প্রথম সেখানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নানান রকমের ঘাত ও প্রতিঘাত ইত্যাদির মধ্যে দিয়ে ওই নির্বাচন চলছে। তো ওই নির্বাচনের খবর নিয়েই আমরা এখন কথা বলতে যাচ্ছি বাহরাইনে অবস্থানরত আমেরিকান শিক্ষাবিদ এবং সংবাদ ভাষ্যকার ডক্টর ওমর ফারুকের সঙ্গে। ডক্টর ওমর ফারুকের সঙ্গে কথা বলছেন সহকর্মী সেলিম হোসেন।
ডক্টর ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে। আজকে আপনার কাছে জানতে চাইব, ইরাকে জাতীয় নির্বাচন হচ্ছে, মুক্ত ইরাকে প্রথমবারের মতো বলা যায় ইসলামিক স্টেট পরাজিত হওয়ার পরে, তো ভোটারদের উৎসাহ কেমন বলে আপনি মনে করছেন?
আসলে ইরাকে এই আইএস কে পরাজিত করার পর এই বিশেষ নির্বাচনটি, যেটা অনেকদিন আগে থেকেই অনেকে এক্সপেক্ট করছিলেন, এটা একটা অনেক আশার সঞ্চার করেছে যে হয়তো নতুন একটা সময় সূচনা হবে। এখানে নতুন সময় বলতে আসলে ইরাক তো এখনো সত্যিকার অর্থে বিভিন্ন পরাশক্তি বা বৈদেশিক শক্তির প্রভাব থেকে মুক্ত নয় এবং সেক্ষেত্রে হয়তো বড় কোনো পরিবর্তন আশা করা যেতে পারে না, কিন্তু এই নতুন নির্বাচন হয়তো ইরাক আরো সংহত হবে। এখানে বর্তমান যে নেতৃত্ব আছে, ইরাকের সার্বভৌমত্ব, ইরাকের জনগণের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণে আরো যত্নবান হবেন এবং তাদের আশা পূরণ করতে সক্ষম হবে, এটাই সেখানকার জনগণ আশা করছে এবং সেই জন্যই সেখানে উৎসাহ যেভাবে বিভিন্ন রিপোর্ট আসছে তাতে মনে হচ্ছে যে বেশ সাড়া পড়েছে সেখানে।
এইবার আপনি যে বললেন যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের একটা অপেক্ষা তাদের মধ্যে আছে, এই আশা আকাঙ্ক্ষা মূলত যদি আমি বলতে চাই যে আসলে প্রধান কি আশা তারা করছে এই নির্বাচনের মাধ্যমে সাধারণ ইরাকি জনগণ?
সাধারণ ইরাকি জনগণ অন্য দেশগুলোর মতোই তারা চায় নিরাপত্তা, তারা চায় যে তাদের নেতৃত্ব দুর্নীতিমুক্ত হবে এবং সর্বোপরি যে বৈদেশিক যে সমস্ত প্রভাব বা আঞ্চলিক যে সমস্ত প্রভাবগুলো ইরাকের আভ্যন্তরীণ রাজনীতিকে এখনো প্রভাবিত করে আছে যে সেগুলো থেকে উত্তরণ ঘটিয়ে যে বর্তমান নেতৃত্ব আছে যে ইরাকের জনগণের সেই চেতনার প্রতিফলন ঘটাবে যে তারা একটা সার্বভৌম জাতি এবং তারা তাদের নিজস্ব প্রভাবের মধ্যেই থেকে তারা কাজ করবে। বর্তমানে যে অবস্থা আছে সেখানে আশেপাশের যে দেশগুলো আছে সেগুলো ছাড়াও পরাশক্তিগুলোর অবস্থান তো সেখানে আছেই, তো সেজন্যই তাদের যে ইচ্ছে সেটা হলো তারা নিরাপদ সুস্থ এবং সমৃদ্ধিময় জীবন যাপন করবে এবং তারা একটা স্বাধীন দেশ হিসেবে নিজেদের ভবিষ্যৎ রচনা করতে পারবে, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা।
এবারকার নির্বাচনে 329টি আসনের জন্য প্রায় 7,000 প্রার্থী রয়েছে, তো এর ভিতরে ইরাকে আমরা জানি নানান রকম সম্প্রদায় রয়েছে, নানান রকম বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, কোন সম্প্রদায়ের ভিতরে কি ধরনের উচ্ছ্বাস, যেরকম শিয়া সুন্নি কুর্দি বিভিন্ন রকমের সম্প্রদায়ের মানুষেরা এই ভোটে অংশ নিচ্ছে?
ইরাকে তো শিয়া জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তবে তাদের মধ্যেও বিভক্তি আছে, তাদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা প্রতিবেশী ইরানের সঙ্গে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ, আর কিছু আছে যারা শিয়া হলেও ইরানের সঙ্গে সম্পর্ক ভালো রেখেই তারা তাদের নিজস্ব পরিমণ্ডলে তাদের ভবিষ্যৎ রচনা করতে চায়। তো এছাড়াও সুন্নিদের মধ্যে অবশ্যই সেখানে অনেক ধরনের সমস্যা রয়েছে, কারণ 2003 সালের পরে সুন্নিরা যেভাবে সেখানে অবহেলিত বা বঞ্চিত হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে নিগৃহীত হয়েছে, সেগুলোর কারণে তাদের মধ্যে একটা বড় রকমের খেদ আছে বা ক্ষোভ আছে, সেগুলো অনেকটুকুই মিটে এসেছে, কিন্তু গত কয়েক বছরে যখন আইএস এর আবির্ভাব হলো তখন এই সমস্ত বিষয়গুলো আরো প্রকট হয়ে ওঠে। কুর্দিদের ব্যাপারটাও রয়েছে, তারাও তো নিজেদের অঞ্চলে তারা অন্যান্য দেশের সঙ্গে মিলে কুর্দিস্তান চায় যেটা স্বাধীন কুর্দিস্তান হবে, সেখানে অনেক জটিলতা রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এটা মনে হয় না যে কে এমন সংখ্যাগরিষ্ঠতা পাবে, অর্থাৎ তাদেরকে 165 আসন পেতে হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে, সেটা সম্ভবত কেউ মনে করছে না যে হবে। সুতরাং কোন ধরনের একটা কোয়ালিশন হতে হবে এবং সে কোয়ালিশনে অবশ্যই শিয়ারা যারা আছেন তাদের সঙ্গে অন্যদের সঙ্গে সমঝোতা করেই তাদের সামনে সরকার গঠন করতে হবে। সুতরাং এক্ষেত্রে মনে হয় না যে বড় কোনো ধরনের মেরুকরণ হবে সেখানে, কিন্তু সেখানে উদ্যোগ দেখা গেছে যে নিজেদের ধর্মীয় গোষ্ঠীর বাইরেও অন্যান্যদের সঙ্গে অ্যালায়েন্স করার মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটাকে মনে করা যেতে পারে যেটা একটা সুস্থ এবং ভালো প্রবণতা।
আর আরেকটি বিষয় হলো এই ভোটে এবার দেখা যাচ্ছে বিশেষ করে মসলে তরুণ সম্প্রদায়ের পার্টিসিপেশনটা অনেক বেশি। সামগ্রিকভাবে পুরো দেশের এই নির্বাচনে এবার নারী এবং তরুণদের অংশগ্রহণ কেমন হবে বলে আপনার ধারণা?
আমরা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে আছি, এখানে অবশ্যই প্রযুক্তিগত কারণেই তরুণ যে জেনারেশন আছে, প্রজন্ম আছে, তারা এই সমস্ত বিষয়ে আরো ঘনিষ্ঠভাবে জড়িত। সুতরাং এটা আশা করা যেতেই পারে যে তাদের এই সমস্ত ক্ষেত্রে অংশগ্রহণটা আরো ভালো হবে, আরো সুদৃঢ় হবে। এবং অতীতের যত কিছু কনফ্লিক্ট এগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে আগের জেনারেশনের প্রভাবটা একটু বেশি থাকে, তারা যা কিছু বেঁচেছে তাদের যা কিছু ক্ষোভ আছে হিংসা বিদ্বেষ এগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে আগের প্রজন্মগুলো বের হয়ে আসতে পারে না। সুতরাং এক্ষেত্রে হয়তো নতুন প্রজন্মই দিক নির্দেশনা দিতে হবে এবং তাদের ভূমিকা পালন করতে হবে। এবং পুরো মধ্যপ্রাচ্যেই আসলে ইরাকে তো কখনোই নারীদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না, নারীরা সেখানে অনেক প্রগতিশীল অবস্থায় ছিলেন। তবে এই ক্ষেত্রে তাদেরও ভূমিকা প্রয়োজন রয়েছে, কারণ বর্তমান ইরাককে যদি সামনে এগিয়ে নিতে হয় তাহলে নারী এবং তরুণদেরকে সামনে নিয়েই এগোতে হবে এবং আগের যে প্রগতিশীল অবস্থা ছিল সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে এবং আরো সামনে এগিয়ে নিতে হবে। তবে তরুণদের ব্যাপারটা স্পেশাল সম্ভবত প্রযুক্তিগত কারণে।
আর গত কয়েক বছরে ইসলামিক স্টেটের সঙ্গে যুদ্ধ কিংবা অন্যান্য নানান রকম অভ্যন্তরীণ ঝামেলার কারণে ইরাক থেকে প্রচুর পরিমাণে মানুষ মানে শরণার্থী হয়েছেন, প্রায় 30 লক্ষ আমাদের এখানকার যে অফিসিয়াল হিসাব। তো এই জনগোষ্ঠীর জন্য ভোটের কি সুবিধা করা হচ্ছে, ভোটে অংশ নেওয়ার কি সুবিধা করা হচ্ছে, তারা কি নিতে পারবে ঠিক মতো, কি মনে করেন আপনি?
এই বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই। আমি বিষয়টা আমার যতদূর মনে হয় যে ইরাকের আমি যতদূর জেনেছি যে ইরাকের সরকারি পক্ষ থেকে এ ব্যাপারে চেষ্টা করা হয়েছে, কিন্তু শরণার্থীদেরকে এই ইলেকশনের সঙ্গে সংযুক্ত এবং ইন্টিগ্রেট করাটা এর যে প্র্যাকটিক্যাল মেকানিজম আমি যতদূর জেনেছি যে এখনো সেটা নট ইন প্লেস।
আচ্ছা, আর ইরাকের এই জাতীয় নির্বাচন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের উপরে কি কোনো প্রভাব ফেলবে বা তাদের কি প্রতিক্রিয়া হতে পারে এই ইলেকশনের রেজাল্ট বা ইলেকশন উপলক্ষে?
এখানে আসলে বড় কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে তো একটা নতুন মেরুকরণ চলছে এবং সেখানে বিভিন্নভাবে ইরাককে নিজেদের পক্ষে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। সেটা যেমন ইরান চেষ্টা করছে তেমনি সৌদিরাও চেষ্টা করছে। তো দুদিক থেকেই যদিও উদ্যোগ আছে, কিন্তু আভ্যন্তরীণ বিভিন্ন কারণে গত এক দশকে তো ইরাক অনেকটুকুই ইরানের দিকে ঝুঁকে পড়েছে এবং বর্তমান যে সমস্ত পরিচিত মুখগুলো আছে ইরাকের নেতৃত্বের মধ্যে অতীতের প্রাইম মিনিস্টার নূর আল মালিকি এবং আরো যারা আছেন তারা সবাই তো মোটামুটি ইরানের সঙ্গে ঘনিষ্ঠ। সুতরাং এদিক থেকে বড় কোনো পরিবর্তন হয়তো আশা করা যেতে পারে না। তবে সম্ভবত সবচেয়ে ভালো হবে যে ইরাকের মধ্যে যদি নিরপেক্ষতা বজায় রেখে সামনে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে এগোতে পারে সেটা সম্ভবত সবার জন্যই ভালো।
অসংখ্য ধন্যবাদ ডক্টর ওমর ফারুক, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
আর এবার জয়তু বাংলাদেশ, জয়তু বাংলাদেশ, জয়তু বাংলাদেশ। বিভিন্ন সময়ে বিভিন্ন ধারাবাহিকতায় বিভিন্ন ক্ষেত্রে অনেকবার বারবার বাংলাদেশের নাম লেখা হয়েছে সাফল্যের তালিকায়। এখন আবার আরও একবার এই নামটা সোনার বাংলার নাম সোনার আখরে লেখা হলো মহাকাশে, শেষ তথ্যই সংগ্রহের জন্যে সহকর্মী তাওহিদুল ইসলাম গিয়েছিলেন ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে। আপনারা তাওহিদুল ইসলামের রিপোর্ট এর আগেও শুনেছেন, এখন আবার একবার তাওহিদুল ইসলামের কাছ থেকে আমরা শুনতে চাইব আরও কী কী খবর তার কাছে রয়েছে। তাওহিদ বলুন।
আপনাকে শুনতে পাচ্ছি এবং আপনি শুরুতে যেমনটা বলছিলেন আসলেই তাই, এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।
অবশ্যই
মহাকাশের 57তম দেশ হিসেবে বিশ্বের মধ্যে নাম লিখিয়েছে বাংলাদেশ। আপনাকে একটু গতকালকের দৃশ্যপটটা তুলে ধরতে চাই। যুক্তরাষ্ট্র সময়ে শুক্রবার 4:14 মূলত স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠিয়ে দিয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কক্ষপথে যাওয়া পর্যন্ত 33 মিনিটের মতো সময় লাগে এবং এই 33 মিনিটের সময়টা খুব গুরুত্বপূর্ণ। 33 মিনিট সময়টা কেন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এর মধ্যে 3টি ধাপ রয়েছে এবং 3টি ধাপ সফলভাবে সম্পন্ন না হলে মহাকাশের স্যাটেলাইট যাওয়াটা খুব অসম্ভব। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট সেই 3টি ধাপ সফলভাবে শেষ করে এবং 1:10 পর মূলত বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট থেকে একটি সংক্ষেপ পাঠানো হয় এবং সেটি মূলত গ্রহণ করে গাজীপুরের যে গ্রাউন্ড স্টেশন রয়েছে তারা গ্রহণ করে। স্যাটেলাইট উৎক্ষেপণ শেষ হওয়ার পর মূলত যে নিয়ন্ত্রণ কক্ষটি রয়েছে কেন্দ্রীয় স্পেস সেন্টারে, সেখানে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং তার ছেলে সদিপ্রদীপ জয়। তিনি মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে সংযুক্ত হন এবং প্রধানমন্ত্রী তখন সবাইকে শুভেচ্ছা জানান এবং তিনিও তখন বলেন যে বাংলাদেশ আসলে একটি গুরুত্বপূর্ণ অর্জনের মধ্য দিয়ে বিশ্বের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে এবং এই টোটাল যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করার জন্য তিনি সবাইকে ধন্যবাদও জানান। আমরা স্যাটেলাইট উৎক্ষেপণের পর মূলত দুজন মন্ত্রী এবং বিটিএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলি। দুজন মন্ত্রী হচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হারি এবং আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ
বলো,
তারাও বলেছেন একই ধরনের কথা।
জি তাওহিদ, আমরা আমরা জানি যে আমরা শুনেছি অনেকের কাছে, অনেকে বলেন যে বাংলাদেশ বোধহয় বঙ্গবন্ধুকে হারিয়েছে। বাংলাদেশ বঙ্গবন্ধুকে হারায়নি, বঙ্গবন্ধুর কামনা বাসনা, বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর আত্মা এখন মহাকাশ বিচরণ করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মাধ্যমে। আমরা জানি যে তাওহিদুল ইসলাম আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের সঙ্গে কথা বলেছেন। তো তাওহিদ, আপনার ওই সংগ্রহ করা ওইটা সাউন্ড বাইট শোনাই।
শুনে নিতে পারি যে স্যাটেলাইট উৎক্ষেপণের পর
জোনায়েদ আহমেদ পলক কি বলেছিলেন। জি,
আজকে আসলে আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো কিছু না। আমরা আসলে ছোটবেলায় যখন কাজী নজরুল ইসলামের কবিতাটা পড়তাম যে থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎ চারে ঘুরছে মানুষ কেমন করে যুগান্তরে ঘূর্ণি পাকে, আজকে সেরকমই আকাশ ছোঁয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন যে বাস্তবে রূপান্তর করা সম্ভব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্ব দিয়ে, তার সাহসিকতা দিয়ে আজকে সেটা প্রমাণ করেছেন।
চমৎকার।
এবং 1975-এর যেই 15 আগস্টে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছিলাম, বঙ্গবন্ধুর সেই নিজ হাতে প্রতিষ্ঠিত আর্থ স্টেশন ছিল হচ্ছে 1975-এর 14 জুন বেদবুনিয়াতে, তখনই প্রথম কিন্তু স্যাটেলাইটের আর্থ স্টেশনটা বাংলাদেশে স্থাপন হয়েছিল। আজকে 44 বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে সবুজের মাঝে লাল পতাকা আজকে মহাশূন্যে আমাদের মহাকাশে আমরা প্রেরণ করতে পারলাম। আজকে আকাশ ছোঁয়ার যে স্বপ্ন সেটা আজকে সত্যি হয়েছে এবং আমাদের দেশের 16 কোটি মানুষ সহ সারা বিশ্ব আজকে তাকিয়ে আছে। সবচেয়ে ভালো লেগেছে এটাই যে যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান জয় ভাইয়ের নেতৃত্বে আমরা যখন কাউন্টডাউন করছিলাম, তার মেয়ে সোফিয়া সে 10, 9, 10, 9, 8 এভাবে কাউন্ট করছিল, তারপর ঠিক যেই মুহূর্তে রকেটটা আগুনটা বের হলো এবং যখন রকেটটা চলা শুরু করলো, সেই অনুভূতিটা, সেই শিহরণটা কোনোভাবে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রথম স্যাটেলাইট এবং আরেকটি বিষয় হচ্ছে যে ফ্যালকন 9 কিন্তু একটা নতুন প্রযুক্তির, এটা হচ্ছে ব্লক 5 নামে যেই লঞ্চারে করে এই স্যাটেলাইটটা প্রেরণ করা হলো, এটা হচ্ছে পৃথিবীতে প্রথম লঞ্চার এবং এটা কিন্তু রিইউজেবল একটা লঞ্চার এবং এটা দিয়ে আরও প্রায় 8-9টা রকেট লঞ্চ করা হবে। ফলে এটা কিন্তু শুধুমাত্র আমি দেখেছি যে অন্যান্য বিদেশি চ্যানেলগুলো, আমেরিকা চ্যানেলগুলো, তারা সবাই কিন্তু এটা দিয়ে তাকিয়েছিল, কারণ স্পেসএক্স এটা নতুন একটা প্রযুক্তি, তারা আজকে এটা উৎক্ষেপণের মধ্য দিয়ে উদ্বোধন করলো। ফলে সব দিক দিয়েই আমাদের যেরকম জাতীয়ভাবে এটা একটা গর্বের বিষয় যে আমরা এখন পৃথিবীর 57তম স্যাটেলাইট এলিট ক্লাবের সদস্য হলাম আমরা, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও কিন্তু আকাশ ছোঁয়ার স্বপ্ন এই দেখার যে সাহস সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিলেন। তো আমরা এক সময়ে বানের ভাষা আন্দোলন যখন ভাষার জন্য আমরা আন্দোলন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখন তারাও কিন্তু মনে করেছিল এটা অসম্ভব। আবার একাত্তরের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন, তখনও কিন্তু সারা বিশ্ব মনে করেছিল সেটা অসম্ভব। কিন্তু আজকে সেই অসম্ভবকে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করে স্বাধীন দেশ পেয়েছিলাম, এবং সেই স্বাধীন দেশকে এক সময়ে যারা বলেছিল যে তলাবিহীন ঝুড়ি, এই বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে মুক্তি হবে না, সমৃদ্ধ হবে না, আজকে কিন্তু আমরা 47 বছর পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে কাতারে পৌঁছে গেছি, এবং আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হওয়ার আগেই আমরা মহাকাশে আমাদের জাতীয় পতাকা আমরা কিন্তু পৌঁছাতে পেরেছি। এবং বাংলাদেশের যে অবস্থান আজকে আমরা একেবারে সারা বিশ্বের কাছে আমাদের মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হতে পেরেছি। তাই আমরা সবার কাছে দোয়া কামনা করি জননেত্রী শেখ হাসিনা যেন সুস্থ দেহে এবং সুস্বাস্থ্যের অধিকারী হন, এবং আমরা 21 সাল নাগাদ যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের অগ্রযাত্রায় আছি আমরা যেন সফল হই।
তহিদ, আমার কেন জানি মনে হচ্ছে গতকাল থেকেই এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে যাওয়ার পর থেকেই আমার কেন জানি মনে হচ্ছে আমরা সবাই বিশেষভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমাদের একটা অনেক বড় স্বপ্ন, আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যেখানেই থাকি না কেন, তো এ ব্যাপারে আপনি বিসিআরসির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদেরও মন্তব্য সংগ্রহ করেছেন, তাই না?
বিটিআরসির চেয়ারম্যান সাজান মাহমুদের সঙ্গে কথা বলেছি। তার আগে কবি ভাই আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে আসলে স্যাটেলাইটটি যখন সফলভাবে উৎক্ষেপণ হয়ে গেল, সেখানে আমরা বাংলাদেশি সাংবাদিকরা কম ছিলাম, অপেক্ষিতভাবে যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা বেশি ছিলেন, এবং তারা সবাই এসে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে নতুন এক প্রযুক্তির মধ্য দিয়ে তোমাদের স্যাটেলাইট আসছে, এখানে তোমাদেরকে অভিনন্দন। আমি মূলত বিটিআরসির চেয়ারম্যান সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের পর একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেটি আমি সংগ্রহ করেছিলাম, আমরা এখন সেটি একটু শুনে নিতে চাই।
চমৎকার।
এর চাইতে পারফেক্ট উৎক্ষেপণ আর হয় না। একটু আগে আমার থ্যালেস কোম্পানির লোকের সঙ্গে আলাপ করছিলাম, যারা আমাকে বলছিল যে স্যাটেলাইটটা যে রাস্তায় যাওয়ার কথা ওই রাস্তা থেকে 5 মাইল থেকে 7 মাইল এদিকে, তার মানে এটা অত্যন্ত অ্যাকুরেটভাবে এটা চলা শুরু করেছে। এটা কমিউনিকেশন স্যাটেলাইট, এটার মূল পারপাস হবে যে বর্তমানে টেলিভিশন স্টেশনগুলোকে ব্যান্ডউইথ প্রোভাইড করা। বর্তমানে টেলিভিশন স্টেশনগুলো এই ব্যান্ডউইথগুলো তারা বিদেশি স্যাটেলাইট থেকে নিয়ে অনেক বৈদেশিক মুদ্রা অপচয় করে, অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করে। তো সুতরাং আমরা যখন এটা আমরা আমাদের স্যাটেলাইট থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেবো, ওই বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো। তাছাড়া বাকি যে আরও 20টা ট্রান্সপন্ডার আছে, এটা বাইরে বিক্রি করে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। অর্থাৎ আমাদের করতে গেলে দ্বিগুণ লাভ হবে, দ্বিগুণ মুনাফা হবে, সাশ্রয় এবং আর অর্জন। এতে আমরা আশা করছি যে স্যাটেলাইটের অর্ধেক জীবনে আমাদের টাকা পয়সা উঠে আসবে।
কি অসাধারণ এক প্রাপ্তি! তহিদ, হ্যাঁ, আর কি বলবেন?
জি, আর একটু জানিয়ে দিতে চাই যে স্যাটেলাইটটি মূলত বাংলাদেশ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি মহাকাশে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থান করবে এবং সেটি সেই কক্ষপথে পৌঁছে গেছে, কিন্তু এটি পুরোপুরি কার্যকর হতে 7 থেকে 9 দিনের মতো সময় লাগবে। এটি আসলে আমরা দুজন মন্ত্রী এবং বিসিএস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এবং তারা বলেছেন যে এটি এই কটা দিন বাদেই আসলে বাংলাদেশে এর সুফল পাওয়ার সুযোগ তৈরি হবে। আপনাকে আরেকটু জানিয়ে দিই, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নানা রাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা আসলে এখানে এসেছিলেন, তাদের মধ্যে খুব অল্প সংখ্যকই কেনেডি স্পেস সেন্টারের ভিতরে ঢোকার সুযোগ পেয়েছেন। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি অন্য একটা গ্যালারি রয়েছে যেখানে আসলে সাধারণ মানুষ যেতে পারে, সেখান থেকে তারা দেখেছেন, এবং স্যাটেলাইট উৎক্ষেপণের পর তাদের যে বাদ ভাঙা উচ্ছ্বাস সেটি আমরা আসলে লক্ষ্য করেছি। এবং প্রতিক্রিয়া জানাতে চাই আপনার কাছে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কারণ আসলে প্রবাসী বাংলাদেশ যারা এসেছিলেন তার মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক সংখ্যক নেতাকর্মী ছিলেন। সেক্ষেত্রে আমরা আসলে ডক্টর সিদ্দিকুর রহমান কি অনুভূতি জানিয়েছে সেটি জেনে আবার আসতে চাই আপনার কাছে।
শোনা যাক।
আমার অনুভূতি একটাই যে আজকে আমরা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপিত হলো তখন বারবার মনে পড়তেছিল জাতির জনক বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 15 আগস্টে নৃশংসভাবে তাকে তো হত্যা করা হয়েছে। সেই কথা বারবার মনে পড়ছিল যে ওনারই স্বপ্ন ছিল এই স্যাটেলাইট উৎক্ষেপণ করার। আজকে আমরা সেটা বাস্তবে পূরণ করেছি। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার দৌহিত্র সজীবদের তত্ত্বাবধানে আজকে আমরা সেই স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান আজকে মহাকাশে আমাদের অবস্থান করছে। আমাদের জন্য একটা বিরাট পাওনা। আমি সকলকোটি মানুষের কাছে আমরা প্রবাসী থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সকলকোটি মানুষ সুখে থাক শান্তিতে থাক প্রবাস থেকে আশা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
জয়তু বাংলাদেশ। আবার একবার বলতে ইচ্ছে করছে, বললাম তহিদুল ইসলাম, চমৎকার চমৎকার চমৎকার, খুব সুন্দর রিপোর্টিং গতকাল থেকে নিয়ে আজ অবধি আপনি করেছেন। আপনি এখন ফিরে আসছেন, আপনি ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে আমাদের দর্শক শ্রোতাদের সঙ্গে কথা বললেন। তো আপনার ফ্লাইট শুভ হোক, আগামীকাল আবার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা এই একই বিষয় নিয়ে চলে যাচ্ছি ঢাকায়। যেমন কি না আপনারা শুনলেন যে সারা যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা, প্রবাসী বাঙালিরা উন্মুখ হয়ে প্রতীক্ষা করেছিল এই দিনটির জন্যে, এই ক্ষণটির জন্যে, এবং তাদের প্রতিক্রিয়া যেমন শুনলেন, এখন তেমনিভাবে আমরা বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া শুনব জহুরুল আলমের প্রতিবেদনে।
এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন,
সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত আনন্দ ও গৌরবের দিন। বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা ধারাবাহিকতায় আজকে যোগ হচ্ছে আরো একটি মাইল ফলক। আজ থেকে আমরাও স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হলাম, প্রবেশ করলাম এক নতুন যুগে। এই স্যাটেলাইট দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান এবং উজবেকিস্তানের অংশ বিশেষে
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনুল হক। তিনি বলেন,
এটার যে উপকারিতা, এর প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে ইন্টারনেট এবং টেলিযোগাযোগের যে সেবাগুলো পাচ্ছি বাইরে থেকে, সেটা আমরা সরাসরি এখন আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে পাবো। এবং আমরা আমাদের দেশে যে 30টি স্যাটেলাইট টিভি আছে, সেগুলো আমরা বর্তমানে আপনার বিভিন্ন বাইরের দেশের থেকে, বিশেষ করে সিঙ্গাপুরের যে স্যাটেলাইট আছে, সে তার থেকে আমরা ভাড়া নিয়ে কোটি কোটি টাকা, এক একটা স্যাটেলাইট $20 লক্ষ করে, মানে প্রায় 17 কোটি টাকা ব্যয় করেছে তাদের যোগাযোগ করতে, স্যাটেলাইটগুলো চালাচ্ছে, স্যাটেলাইট টিভিগুলো চালাচ্ছে। আমরা বর্তমানে আমাদের যে অবস্থা, জনগণের জন্য যেটা সুবিধা হবে সেটা আমি যদি সংক্ষেপে বলি, আমাদের আবহাওয়ার জন্য, আবহাওয়া বার্তা দেওয়ার জন্য এটা তো বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমরা এখন দেখেন যে আমাদের দেশে যে আবহাওয়ার বার্তা দেয়, একজনে বসে জাস্ট কয়েক কথা বলে, কিন্তু আমরা যদি দেখি যে ভয়েস অফ আমেরিকা বিবিসি থেকে দেখি বা সিএনএন দেখি অথবা আল জাজিরা দেখি, তারা সারা বিশ্বের খবর কিন্তু অনলাইনে দেখায় এবং তারা 7 দিনের আবহাওয়া বার্তা দেয়। তো এই আবহাওয়া বার্তা যদি আমরা সুস্পষ্টভাবে এবং নির্দিষ্টভাবে আমরা দিতে পারি, তাইলে আমাদের যে কৃষি ক্ষেত্রে, আমাদের যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পরিবর্তন বলতে আমি এটা বুঝাচ্ছি যে আমাদের তাইলে আমরা সঠিকভাবে আবহাওয়ার বার্তা দিতে পারবো। আমি কতদিনও যে আবহাওয়ার বার্তাই না, শুধু আমরা যে খরা কতদিন থাকতে পারে অথবা অতিবৃষ্টি, অনাবৃষ্টি যেটা আমরা বলছি, সেগুলো আমরা দিতে পারবো। তারপরে আপনার সমুদ্রের মধ্যে মাছের জন্য আমরা এখন, যেমন ইলিশ মাছ চাষের জন্য আমরা বলি যে এতদিন ধরতে পারবে না, সেটা কিন্তু সঠিকভাবে আমরা বলতে পারবো যে এই 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহের মধ্যে এরকম তারা এগুলো ডিম পারবে এবং এরকম অবস্থান হবে। এছাড়া বিজ্ঞানের সকল ক্ষেত্রে, বিজ্ঞানের চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞানের বিভিন্ন যে গবেষণা হচ্ছে আমাদের দেশে বা বাইরে, আমরা যে স্পেসের উপরে যে গবেষণা করতেছি অথবা আর্থ ফিজিক্স নিয়ে যে গবেষণা করতেছি, ভূমিকম্পর কি অবস্থা, যে ভূমিকম্পর যে প্লেটের উপরে নির্ভর করে সেগুলোর কি অবস্থা, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। তাইলে আমরা কিন্তু ওই ভূমিকম্প সম্বন্ধে পূর্বাভাস আমরা দিতে পারবো। এবং স্পেসের সম্বন্ধে, স্পেসে আমি যেটা বললাম, আবহাওয়ার যদি পুরোপুরি এটা জানি আমরা যে কোথায় মেঘের ঘন মেঘ হচ্ছে, তাইলে কিন্তু আমরা বজ্রপাতের অবস্থাটা আমরা বলতে পারবো যে কোথায় বজ্রপাত হতে পারে। কেননা মেঘের যে গতিটা সেটা যদি আমরা পুরোপুরি জানতে পারি তাহলে আমরা সেটা বলতে পারবো। এবং এটার জন্য কিন্তু আমাদের দেশে যে কৃষির যে কর্মকাণ্ড হয়ে থাকে কৃষিক্ষেত্রে, তারা কিন্তু উপকৃত হবে। এবং নৌ চলাচলের জন্য যারা যাচ্ছে, আমাদের আমাদের দেশ তো নদীমাতৃক দেশ, সেখানে নদীপথ ছাড়া চলাই যায় না, সেখানে কিন্তু লঞ্চ স্টিমার সেগুলো তারাও কিন্তু সেইভাবে ইয়ে করতে পারবে। শুধু তাই নয়, এই যে নদীর যে স্রোত সেটারও আপনার কিন্তু এটার থেকে প্রেডিক্ট করা যাবে। এবং যার ফলে কোন জায়গায় এরকম ঘূর্ণি হতে পারে, স্রোত হতে পারে, যার ফলে এই লঞ্চ চলাচলে আপনার অসুবিধা বা সুবিধা সেগুলো এগুলো বলা যাবে। কেননা দেখা যায় বর্ষাকালে আমাদের দেশে যে হিমালয়ের দিক থেকে যে স্রোত আসতে থাকে, যার ফলে দেখা যায় যে প্রায় দুর্ঘটনা ঘটে এবং সেগুলো কিন্তু প্রেডিক্ট করা যাবে। সুতরাং বিজ্ঞানের যে জয়যাত্রা আমাদের শুরু হলো এই স্যাটেলাইটের জন্য, এদের সাহায্যে কিন্তু আমরা এই আমাদের অর্থনীতি, আমাদের সেই বিজ্ঞান, আমাদের নিরাপত্তা, এইটা নাকি বেশ বড় বিষয়, সেটা আমরা সেই নিরাপত্তার দিকটা আমাদের কিন্তু ইয়ে করতে পারবো আমরা।
তিনি বলেন, এই সব কিছুর বাইরেও এটা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাতেও অবদান রাখবে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আবার একবার জয়তু বাংলাদেশ, জয়তু বাংলাদেশের মানুষ, জয়তু সোনার বাংলার সোনালী স্বপ্ন।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলা চলচ্চিত্রের সুপরিচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা দু দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধারার ছবিতে অভিনয় করে এসেছেন। তার সঙ্গে এখন কথা বলছেন আহসানুল হক।
আপনি চলচ্চিত্রে এসেছেন 90-এর দশকের মাঝামাঝি সময়ে। শ্বেত পাথরের থালা আপনার প্রথম অভিনীত ছবি, যে ছবিটি জাতীয় পুরস্কার পায় শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে। কিভাবে অভিনয় আসা?
ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কিভাবে অভিনয় আসা? কারণ অভিনয় করার খুব একটা আগ্রহ বা ইচ্ছা কোনোদিনই ছিল না। বলতে গেলে অভিনয়টা যে কি সেটা খুব একটা ছোটোবেলা থেকে গুরুত্ব দেওয়ার মতো কেউও ছিল না, কারণ আমাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ ছিল। কারণ আমরা একটা অন্য অ্যাটমসফিয়ারে বড় হয়েছি। আমার বাবা চেয়েছিলেন যে আমি আইএএস আইপিএস অফিসার হই। তো ফলে ছোটোবেলা থেকে নাচের একটা প্রবণতা ছিল আমার মধ্যে। আমি মণিপুরি শিখেছিলাম, তারপর কিছু বড় একটু বড় হওয়ার পর ওড়িশি শিখেছিলাম। আমি স্কুলে আমি সমস্ত পার্টিসিপেট করতাম আর কি, লিটারি আরে মানে স্কুলের সব নাচের ফাংশনে। কিন্তু অভিনয় করার কথা কখনোই ভাবিনি। একটা স্কুলের ফাংশনে আমাকে একজন স্পট করেন এবং বলেন যে একটা এরকম ফেয়ারি টেলের সিরিয়াল হচ্ছিল তখন, এবং আমার বন্ধুর দাদাই ছিল তার মধ্যে। তো ফেয়ারি টেল যেরকম হয় না, সিন্ড্রেলা, হোয়াইট ডাভ, ওরকম একটা। তো আমি জাস্ট মজা করে একটা করেছিলাম। তো ওটা দেখে পরিচালক প্রভাত রায় আমাকে ডেকে পাঠান শ্বেত পাথরের থালা ছবির জন্য।
বাংলা চলচ্চিত্র সেই 30-এর দশকে প্রমথেশ বড়ুয়া এবং দেবদাস, তারপরে 40-50-60 বাংলা চলচ্চিত্রের এই যে বিবর্তনের ধারা, আজকে এই 21 শতকে এসে বাংলা চলচ্চিত্রের এই বিবর্তনকে আপনি কীভাবে দেখেন? বাংলা চলচ্চিত্রে কী ধরনের পরিবর্তন এসছে এবং কোন দিকে যাচ্ছে?
দেখুন, বাংলা চলচ্চিত্র একটা বিশাল মানে ট্রান্সফরমেশনস আর চেঞ্জেসের মধ্যে দিয়ে গেছে। কারণ আমাদের যুগ পাল্টেছে, সোসাইটি বদলেছে, লাইফস্টাইল বদলেছে, তার সঙ্গে সঙ্গে উত্তরণ হতে হতে গেছে। একটা সময় এমন হয়েছিল যে খুব ভালো বাংলা ছবি তৈরি হচ্ছিল না, আবার ঠিক তার পর মুহূর্তেই এত ভালো বাংলা ছবি তৈরি হতে শুরু করলো, এখানে আমরাই অবাক হয়ে গেলাম যে এত ভালো পরিচালকরা কোথায় ছিলেন। তো আমার মনে হয় প্রত্যেক জায়গাতেই একটা ভীষণভাবে ভালো কাজের মানে ধারা আসে, তারপর হয়তো একটা সময় যায় যেখানে মানুষ একটু চিন্তা করে ভাবে যে কী কাজ করবে। কারণ সত্যজিৎ রায়ের যুগ বা আমাদের যারা মানে বিরাট পরিচালকরা ছিলেন, সলিল দত্ত, অগ্রদূত বা আমাদের অজয় কর, তাদের পরে মানে আমাদের ঋত্বিক ঘটক, মানে এদের পরে তারপরে বাংলা ছবিকে আবার আঁকড়ে ধরে এগোনো, কারণ তারা এমন কিছু সৃষ্টি করে গেছিলেন যেগুলো মানে যেগুলো রেপ্লিকেট করা সম্ভব নয়। তাই জন্য আমাদের কিছু দিন ওয়েট করতে হয়েছে যারা এখন আবার ভালো পরিচালকরা এগিয়ে এসেছেন কাজ করতে। এখন আমাদের বাংলা আমাদের বাংলাতে আমরা সমৃদ্ধ এত ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করে। তো এই যে বিবর্তন এসছে সমাজের প্রত্যেকটা স্তরে বদলানোর সঙ্গে সঙ্গে, সেটা আমার মনে হয় খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে আমাদের সোসাইটির উপর। আজকে যেরকম মাল্টিপ্লেক্সেস হয়েছে ছবি, মানে আজকে শুধুমাত্র থিয়েটারে মানে থিয়েট্রিক্যাল রিলিজ শুধুমাত্র ইন্ডিভিজুয়াল হলে হয় না, আজকাল মাল্টিপ্লেক্স হয়ে গেছে, ডিভিডি এসে গেছে, নানা রকম কিছু চেঞ্জ হয়েছে মানুষের জীবনে। তো ফলে লাইফস্টাইল বদলানোর সঙ্গে সঙ্গে ছবির বক্তব্য গল্পগুলোও বদলে গেছে।
আপনি সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেছেন যেটির প্রিমিয়ার হয়েছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে যুক্তরাষ্ট্রেও হয়েছে, এবং আপনি যেটা বলছেন যে জীবন ধারার পরিবর্তনের সাথে সাথে চলচ্চিত্রেও পরিবর্তন এসেছে, চলচ্চিত্রও এগিয়েছে, টেকনিকের দিক থেকেও এগিয়েছে, এই ধরনের ছবি আপনার কাছে কেমন মনে হচ্ছে?
যেটা আপনি বললেন যে বাংলা ছবিকেই হাইলাইট করার জন্য, কিন্তু বাংলা ছবি কিন্তু বাঙালিরা কিন্তু আজকে বহু জায়গায় ছড়িয়ে গেছে। বাংলা ভাষাটাই কিন্তু শুধুমাত্র আজকে বাঙালিদের উপজীব্য নয়, আজকে বাঙালিরাও কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে থাকছে এবং সেই কালচারের সঙ্গে কীভাবে অ্যাডাপ্ট করছে সেটা কিন্তু এই ছবির বক্তব্য ছিল।
বাঙালিরা শুধু যে অ্যাডাপ্ট করছে তাই নয়, তাদের যে দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, তারাও কিন্তু আজকাল অন্য ভাষা, অন্য ভাষায় কথা বলছে। তো বাংলা চলচ্চিত্রের পাশাপাশি আপনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু আমি আরেকটু এগিয়ে যেতে চাই, সেটি হচ্ছে ইংরেজি ছবিতে অভিনয়ের কোনো রকম ইচ্ছে বাসনা কি আপনার আছে কি না, বা সেরকম কোনো চিন্তাভাবনা?
হ্যাঁ, নিশ্চয়ই আছে। তবে আমি জাস্ট একটা ইংরেজি ছবি কমপ্লিট করলাম অমল পালেকরের, আপনারা জানেন নিশ্চয়ই অমল পালেকর খুব বিখ্যাত পরিচালক, ওনার একটা ছবি আমি জাস্ট কমপ্লিট করলাম, সিকিমে আমরা শ্যুট করলাম, আমি, রজত কাপুর আর অন্তরা মালি। তো ওটাও খুব একটা ইমোশনাল একটা হিউম্যান একটা অ্যাসপেক্ট গল্পের ছিল, তো সেটা কমপ্লিট করলাম। তবে আপনি যেটা বলছেন কোট অন কোট হলিউড ইংলিশ ফিল্ম, সেই ছবির অফার এখনও আমি পাইনি, তবে যদি কোনো দিন পাই নিশ্চয়ই তার সদ্ব্যবহার করার চেষ্টা করব।
একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আপনি বলছিলেন যে কোনো প্রাতিষ্ঠানিক অভিনয় শিক্ষা আপনার ছিল না যখন আপনি শুরু করেছেন, এবং তারপরেও আপনি আস্তে আস্তে শিখে নিয়েছেন, রপ্ত করে নিয়েছেন অভিনয় কৌশল। একটা চরিত্রকে যখন আপনি অ্যাপ্রোচ করেন, একটা চরিত্রের একটা সংলাপ, একটা স্ক্রিপ্ট যখন আপনি পড়েন এবং একটা চরিত্রকে যখন আপনি রূপ দেন, আপনি সেই চরিত্র চিত্রায়নের বিষয়টিকে কীভাবে অ্যাপ্রোচ করেন, কীভাবে মোকাবিলা করেন একজন অভিনেত্রী হিসেবে?
আমার চরিত্রটা আমার পরিচালকের কাছ থেকে জানাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং একটা চরিত্রের মধ্যে তার ভয়েস কী হবে, তার চেহারা কীরকম হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, সেটা কিছুটা অবজারভেশনের উপর ডিপেন্ড করে, এবং পরিচালক যে মানে ছবিটা আমাকে দেন আমি তার উপরই ওয়ার্কআউট করার চেষ্টা করি যে কোনো চরিত্র।
অভিনয়ের বাইরেও আপনার একটা জীবন আছে, আপনি অভিনয়ের বাইরে চ্যারিটির কাজের সাথে যুক্ত আছেন, আপনি থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের জন্য কাজ করছেন, এবং আপনার নাচের দল আছে। অভিনয়ের বাইরের জীবন সম্পর্কে আমাদের যদি কিছু বলেন।
অভিনয়ের বাইরের জীবনে আমি খুবই অ্যাক্টিভ, আমি মনে করি যে আমি যেহেতু একজন রেসপন্সিবল সিটিজেন, এবং আমি মনে করি যে আমার যেই পজিশনিংটা আছে সেটা দ্বারা যদি আমি কিছু ভালো কাজ করতে পারি, যদি আমি কিছু এক্সাম্পল সেট করতে পারি, কারণ আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আমাদের কথা মানুষ শুনতে চায়, আমাদের আমাদের সম্বন্ধে মানুষ জানতে চায়, তো আমাদের দ্বারা যদি মানুষকে কিছু পজিটিভ আমরা কমিউনিকেট করতে পারি, তার আউটকামটা যদি কিছু ভালো কিছু হয় সোসাইটির জন্য, আমি সেটার জন্য চেষ্টা করব ডেফিনেটলি। তাই জন্য আমি এই প্রয়াসগুলো নিয়েছি ডেফিনেটলি থ্যালাসিমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার সঙ্গে বহুদিন ধরে যুক্ত। কারণ আমি থ্যালাসিমিয়ার সেন্টারে যখন ভিজিট করেছি দেখেছি বাচ্চারা কীভাবে কষ্ট পাচ্ছে, তাদের ওই ইঞ্জেকশন দিয়ে দিয়ে তাদের ব্লাডের এ রাখতে হয় ঠিক মতো। তো সেই জন্য আমরা কিছু মুভমেন্ট করেছিলাম সেটা নিয়ে, যাতে তাদের জন্য ওই ডেসপারেল ইঞ্জেকশনসগুলো আমরা কিনতে পারি। আর ডেফ অ্যান্ড ডাম সোসাইটি আছে, স্ট্রিট চিলড্রেনদের আছে, যেখানে আপনাদের রেড লাইট এরিয়ার বাচ্চাদের জন্য কিছু রিহ্যাবিটেশন সেন্টার করা হচ্ছে যেখানে ওরা থাকতে পারে। মানে তো আমি অনেকগুলো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখি, এবং নাচ আমার একটা প্যাশন, এবং নাচের আমার নিজের প্রোডাকশন হাউস আছে, এবং সেখান থেকে আমি প্রত্যেক বছর একটা করে ট্যাগোরের ডান্স ড্রামা, রবীন্দ্রনাথ ঠাকুরের ডান্স ড্রামা করি, এবং সেটা আমার নিজের একটা স্যাটিসফ্যাকশন বলতে পারেন, যে কারণ আমি নাচ খুব ভালোবাসি।
ঋতুপর্ণা সেনগুপ্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নমস্কার।
আর এখন আপনাদের জিজ্ঞাসা আমাদের জবাব। কথা বলছেন আপনাদের সঙ্গে রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহেরা, হাতের কাছে তো অনেক ইমেল দেখতে পাচ্ছি, আজকে লিখছেন?
আজকে প্রায় সবগুলোই ইমেল। মোহাম্মদ ফাহিম শাহরিয়ার লিখেছেন, প্লান্ট প্রোটেকশন স্পেশালিস্ট ডিপার্টমেন্ট, এগ্রিকালচার এক্সটেনশন, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে লিখেছেন। আপনার ছোট্ট ইমেল লিখেছেন, আই এম এ রেগুলার লিসনার্স অফ VOA, প্লিজ সেন্ড মি এ ক্যালেন্ডার ইন মাই পোস্টাল অ্যাড্রেস। হ্যাঁ ভাই, আপনার ঠিকানায়
পুরোটা লিখেছেন তো উনি?
ঠিকানা মোটামুটি যা লিখেছে আমি সেটাই পড়েছি। তো আপনার যদি মনে হয় যে গ্রাম অথবা আপনার ডাকঘর কি ইত্যাদি বিষয়গুলো আপনি লিখতে চান, তাহলে আমাদের কাছে আবার ইমেল করুন, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। এর পরের ইমেলটি পাঠিয়েছেন তাহিরপুর গ্রাম আলিয়াবাদ তাহিরপুর দুর্গাপুর রাজশাহী থেকে। আপনার ইমেলটি বেশ কিছুদিন আগে এসেছে, তবে এর আগে আমরা অন্যান্য ইমেলের উত্তর দিয়েছি।
আজকে
হ্যাঁ, ওনার অন্যান্য ইমেলেরও উত্তর দিয়েছি, তবে এই ইমেলটিতে একটি প্রশ্ন রয়েছে, আমি পড়ছি। ইরানের খাবার পানি বা জল কি গভীর বা অগভীর নলকূপ থেকে সরবরাহ করা হয়, নাকি সব শোধন করা পানি সরবরাহ করা হয়? ইরানের মানুষের খাবার পানি সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
বা হয়তো ইরানের খবরাখবর অনেক পাচ্ছেন, সেই জন্যই বোধহয় লিখেছেন, চারিদিকে তো ইরান নিয়ে অনেক আলোচনা। ইরানের পানির ব্যাপারটা, খাবার পানি যেটা উনি জিজ্ঞেস করেছেন, ইরানে কিন্তু বিশাল দেশ তো, এবং সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন বাঁধ আছে, এবং বিশাল বিশাল সব বাঁধ রয়েছে। মূল যেগুলো যেখান থেকে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়, 42টি এরকম বাঁধ আছে, এবং তারপরে সেখানে 20 কোটি কিউবিক মিটার পানি সংরক্ষণ করা হয়, এবং পাইপলাইনের মাধ্যমে, তাছাড়া অন্যান্য অনেক ব্যবস্থা, গভীর নলকূপ বসিয়ে এইভাবেই চারিদিকে খাবার পানি তো শুধু নয়, কৃষিকাজের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। তো দেখা যাচ্ছে যে প্রায় সেখানে 500,000টি অগভীর নলকূপ রয়েছে, তারপরে এমনি নলকূপ যে আছে সেটাও সারা দেশ জুড়ে আছে, যদিও অনেক জায়গায় আবার অনেক ঘরে ঘরে, যেটা অনেক দেশে, দক্ষিণ এশিয়ার অনেক দেশে দেখা যায়, যে হয়তো কোনো সরকারি অনুমতি ছাড়া তারা নিজের ঘরে নিজের এলাকাতে নলকূপ বসিয়ে নেয়, সেগুলোর ব্যবস্থা আছে অনেক। তো এইভাবেই পানি সরবরাহ করা হয়ে থাকে, এবং এই অবকাঠামো যেটা পানি তৈরির, পানি সরবরাহের, সেটা এইভাবেই চলে। এবং দেখা যাচ্ছে যে যে পাইপলাইনগুলো আছে, সেই পাইপলাইনগুলো তো বিশাল বিশাল, 300 কিলোমিটার পর্যন্ত লম্বা হয় এক একটি পাইপলাইন।
বলা যেতে পারে সারা দেশ জুড়েই এই পানি সরবরাহ করা হয়। তাছাড়া মধ্যপ্রাচ্যে আসলে পানির সরবরাহ ব্যবস্থা খুবই উন্নততর, এটা প্রাচীন, হ্যাঁ প্রাচীন কাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন উপায়ে, যে দীর্ঘদিন থেকে আছে পানির ব্যবস্থা খুবই ভালো,
পানি সংরক্ষণাগারও আছে,
পানির স্বল্পতা আছে, সেই জন্য ব্যবস্থাটা প্রত্যেকটা দেশেই মোটামুটি ভাবে খুবই উন্নত।
বলা হচ্ছে যে ইরানের সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রাচীন এবং সবচাইতে বড় যে কারেজ, যেটা ইরানের গোনাবাদ শহর যেখানে, সেখানে আছে 2700 বছর আগে এই পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল, খাবার পানি এবং কৃষিকাজের জন্য যে পানি দেওয়া হয় সেই ব্যবস্থা করা হয়েছিল 2700 বছর আগে। প্রায় 40,000 মানুষ এই যে গভীর নলকূপগুলো বসানো হয়েছিল সেখান থেকে পানি পেত এবং এখনও তার কিছু কিছু রয়ে গেছে এবং সেইগুলোর মানে গভীরত্ব হচ্ছে 360 মিটার, যেটা ভাবা যায় যে প্রায় 2500 বছর আগে এই ধরনের নলকূপ বসানোর ব্যবস্থা করা হয়েছিল।
ইদানিং
উন্নত যেটা তুমি বললে তাহেরা, সেটা অবশ্যই মানতে হয়।
এবং আজকাল প্রায়ই দেখা যায় আপনারা যদি কেউ সিরিয়ায় বা জর্ডানে যেয়ে থাকেন, মাঝে মাঝেই মরু অঞ্চলে বা মরুভূমির মধ্যে ওয়েসিস দেখা যায়, সেখানেও মরুদ্যান যেটাকে বলা হয়, সেখানেও ভূগর্ভের পানিকে তুলে এনে সেখানে বাগান করা হচ্ছে এবং পানি সরবরাহ করার জন্য সংরক্ষণ করা,
যেটা বলা হচ্ছে এই যে পানি সরবরাহের ব্যবস্থা যেটা ইরানের অন্যান্য শহর ইয়াজিদ, খোরাসান, কেরমান এইসব শহরগুলোতে আছে, সেখানে কিন্তু এই কৃষিকাজের জন্যে যে ব্যবস্থা পানি সরবরাহের সেটা অত্যন্ত উন্নত মানের এবং সেখানকার খাবার পানিও কিন্তু বলা হয় যে অত্যন্ত বিশুদ্ধ। তো যাই হোক, ইরানের পানি সরবরাহ নিয়ে আমরা অনেক আলোচনা করব,
আশা করি আপনার ভালো লেগেছে।
সেটা আমরা পরবর্তীতে কোনো এক সময়ে কোনো আমাদের বিজ্ঞান প্রযুক্তির কোনো একটি অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে আরও বিশদভাবে আলোচনা করব।
আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম থান্ডার, আবারও লিখবেন। এর পরের চিঠি আরেকটি ইমেল লিখেছেন মোহাম্মদ কামাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব, গ্রাম জগন্নাথ দি, মোল্লাবাড়ি, গাজন, মধুখালী, ফরিদপুর থেকে লিখেছেন। লিখেছেন, আমার শুভেচ্ছা নেবেন, বর্তমানে অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ দেওয়ার জন্য ধন্যবাদ, তবে FM এর মাধ্যমে প্রচার করলে আরও বেশি জনপ্রিয়তা পেতে পারে, আশা করি এ বিষয়টি ভেবে দেখবেন। প্রতি বছরই ভয়েস অফ আমেরিকা থেকে ক্যালেন্ডার পেতাম, কিন্তু গত বছর এবং এ বছর কোনো ক্যালেন্ডার পেলাম না, আশা করি বর্তমান ঠিকানায় আমার জন্য ক্যালেন্ডার পাঠাবেন। ভয়েস অফ আমেরিকার 60 বছর পূর্তিতে ঢাকায় একটি শ্রোতা সম্মেলনের আয়োজন করলে ভালো হতো, অনেক ধন্যবাদ।
তো করার কথা চিন্তা ভাবনা করা হয়েছে, তো যাই হোক ক্যালেন্ডার তো আমরা পাঠিয়ে দিতে পারি তাহেরা।
হ্যাঁ নিশ্চয়ই,
ঠিকানাটা রেখে দিলে আমরা অবশ্যই পাঠিয়ে দেবো। এরপরের ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ আলমাস আলী, তিনি লিখছেন সূর্যতরুণ বেতার শ্রোতা সংঘ বেলকুচি সিরাজগঞ্জ থেকে বাংলাদেশের। তো আপনিও বিস্তারিত ঠিকানা জানিয়েছেন, ক্যালেন্ডার চেয়ে পাঠিয়েছেন, অবশ্যই পাঠাবো। আপনার টেলিফোন নাম্বারও পাঠিয়েছেন, আগামীতে আপনাকে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব। আপনি বাংলা বিভাগের 60 বছর জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা আমাদের শ্রোতা, আপনারাই আমাদের সব কিছু এতদিন জিয়ে রেখেছেন 60 বছর, আপনাদের সাহায্য সমর্থন নিয়েই আমাদের এই প্রচার মাধ্যম এতদিন ধরে চলেছে এবং সেজন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি যেমনটি আপনি করেছেন। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এর পরের ইমেলটি লিখেছেন শিবেন্দু পাল, মিতালি লিসনার্স ক্লাব, ডক্টর সুন্দর গোপালধর লেন, খাগড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। আপনার ইমেলটিও বেশ কয়েকদিন আগেই এসেছে, আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেছেন এবং লিখেছেন, আমি বাংলার বাইরে থাকি, এখানে নানা রকমের বাঙালিদের উৎসব পালন করা হয় না, তাই আপনারা যখন বিশেষ অনুষ্ঠানগুলো প্রচার করে থাকেন আমার খুবই ভালো লাগে। বর্তমানে কোথায় আছেন সেটা তো বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কারণ তিনি লিখেননি, তবে লিখেছেন খাগড়া, মুর্শিদাবাদ, হয়তোবা পারমানেন্ট ঠিকানা হতে পারে সেখানে, কিন্তু লিখেছেন আমি বাংলার বাইরে থাকি, তার মানে এখন বর্তমানে হয়তো মুর্শিদাবাদে থাকছেন না তিনি। যাই হোক, আমাদের পরিবেশনাগুলো বিশেষ দিনের বিশেষ উৎসব সংক্রান্ত যে সমস্ত পরিবেশনা আমরা প্রচার করে থাকি সেই সমস্ত অনুষ্ঠানগুলো ওনার ভালো লাগে এবং ভারতের সাম্প্রতিক ঘটনার উপরে রিপোর্ট দেওয়ার অনুরোধ করছি। ভাই, আপনি যদি প্রতিদিনের অনুষ্ঠান শুনেন তাহলে দেখতে পাবেন যে বর্তমানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা কিন্তু প্রায় প্রতিদিনই অনুষ্ঠান করছি, তার মানে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এখনকার যে ঘটনাগুলো এবং যে সমস্ত ঘটনা, যে সমস্ত খবর খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সংবাদদাতারা, বিশেষ করে পরমাশিস ঘোষ রায় এবং গৌতম গুপ্ত, প্রতিদিনই তুলে ধরছেন এবং আমরা তা প্রচার করছি। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ।
তো আমাদের হাতে আজকে আর বেশি সময় নেই, আমাদের এবার ওঠার পালা।
শ্রোতাবন্ধুরা, আমাদের কাছে আপনারা সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন। মিতালি শেষ করার আগে, যেসব বন্ধুরা আমাদের ফেসটাইমে নিয়মিতভাবে অংশ নিচ্ছেন এবং আপনাদের মতামত জানাচ্ছেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি প্রতিদিন আমাদের অনুষ্ঠান শোনার জন্য। শ্রোতাবন্ধুরা, আপনারা আরও বেশি করে আপনাদের বন্ধুবান্ধব নিয়ে, পরিবার পরিজন নিয়ে আমাদের অনুষ্ঠান শুনুন, এটাই আমাদের কাম্য। চিঠিপত্রের জবাবের আসর আজ এ পর্যন্তই।
সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
বুঝতেই পারছেন, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। সংবাদ শিরোনাম শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। ইরাক থেকে গত বছর কথিত ইসলামিক স্টেট জঙ্গিরা বিতাড়িত হবার পর ইরাকি আজ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন। 329টি আসন বিশিষ্ট সংসদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 7,000 প্রার্থী। গোটা দেশে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, এমনকি কোনো কোনো জায়গার তাঁবুতেও ভোট নেওয়া হচ্ছে। 329টি আসন বিশিষ্ট ইরাকের নতুন সংসদের সরকার গঠনের জটিলতা প্রক্রিয়ার ব্যাপারে আপোষ রফা করা হবে, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বাছাই করা। সোমালি সেনাবাহিনীকে সমর্থনকারী স্থানীয় গ্রামবাসী এবং আল শাবাব জঙ্গিদের মধ্যে সংঘাতে অন্তত 13 জন জঙ্গি নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তারা জানাচ্ছেন। আজ সোমালিয়ার মধ্যাঞ্চলে এই সংঘাত তখন শুরু হয় যখন আল শাবাব জঙ্গিরা হালফুলি নামের ওই গ্রামের বাসিন্দাদের উপর বাড়তি কর আরোপের চেষ্টা করে। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আজ বলেছেন যে তিনি তাঁর পূর্বসূরিকে দেশত্যাগে বাধা দিয়েছেন। মাহাথির মোহাম্মদ বলেন তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এবং তার স্ত্রীর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। দি অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে যে ফাঁস হয়ে যাওয়া ফ্লাইট তালিকায় দেখা গেছে যে নাজিব এবং তার স্ত্রীর আজ জাকার্তার উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল। 92 বছর বয়সী মাহাথির বলেন যে ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে নাজিবের সংশ্লিষ্টতার পর্যাপ্ত প্রমাণ তারা পেয়েছেন। নাজিব ফেসবুকে যে জানান যে তিনি এক সপ্তাহের জন্য বেড়াতে যাচ্ছিলেন, তবে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি সম্ভাব্য বিচার এড়াতে পালিয়ে যাচ্ছেন। নাজিব অবশ্য কোনো রকম অন্যায় করার কথা অস্বীকার করেছেন। ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই দুদিনের নেপাল সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ শনিবার ভারতীয় সময় সকালে মুক্তিনাথ মন্দিরে পুজো দেওয়ার পর বেলায় কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রীতি মেনে পুজোও দেন তিনি। প্রসঙ্গত বলা যেতে পারে, দুদিনের নেপাল সফরের শুরুতে গতকাল শুক্রবার নরেন্দ্র মোদি যান জনকপুর মন্দিরে। সেখানে তার সঙ্গে দেখা করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেখানেই প্রস্তাবিত অরুণ 3 প্রকল্পের জন্য দুদেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। 6,000 কোটি টাকার এই প্রকল্পে 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর ফলে নেপাল ও ভারত একযোগে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও সেখান থেকেই দুই দেশ যৌথভাবে রামায়ণ সার্কিটের ঘোষণা করে। এর মাধ্যমে অযোধ্যা, নান্দিগ্রাম, চিত্রকূটের মতো স্থানকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে কাজ করবে দুই দেশ বলে জানা গেছে। শনিবার সকালে কাঠমান্ডুতে একগুচ্ছ অনুষ্ঠানে যোগদান করেন নরেন্দ্র মোদি। বিকেলে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী, উপরাষ্ট্রপতি নরেন্দ্র বাহাদুর পানির সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যে সেখানকার রাজ্য সরকার গঠনের লক্ষ্যে আজ লক্ষ লক্ষ ভোটদাতা ভোট দিয়েছেন। মনে করা হচ্ছে এই নির্বাচন আগামী বছরের জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি আশা করছে এই গুরুত্বপূর্ণ রাজ্যটিকে বিরোধী কংগ্রেস পার্টির হাত থেকে ছিনিয়ে নিতে পারবে এবং 2014 সালে ক্ষমতায় আসার পর এখন আর কিছু মন মাতানো বিজয় অর্জন করতে পারবে। এই নির্বাচন কংগ্রেস পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কর্ণাটক হচ্ছে একমাত্র বড় প্রদেশ যা কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি জাতিগোষ্ঠীগত বিদ্রোহী দল চীন সীমান্তের কাছাকাছি একটি ক্যাসিনোতে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালালে 15 জন অসামরিক লোক এবং নিরাপত্তা বাহিনীর 4 জন সদস্য এতে নিহত হয়। আহত হয় আরও 20 জন। সরকারি মুখপাত্র যাও হাতেই বলেন যে বিদ্রোহীদের এই অভিযান ছিল ধ্বংসাত্মক সন্ত্রাসী হামলা। খবরে বলা হচ্ছে যে তালিবান বিদ্রোহীদের কারণে গত 2 দিনে গোটা আফগানিস্তানে নতুন আক্রমণগুলোতে 65 জনেরও বেশি সরকারি সৈন্য প্রাণ হারিয়েছে এবং বিদ্রোহীরা বেশ কিছু জায়গাও দখল করে নিয়েছে।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান প্রযোজনায় স্টুডিওতে ভূমিকা পালন করলেন শাহাদাত হোসেন সবুজ এবং তার সঙ্গে ফেসবুক সম্প্রচারে মুখ্য ভূমিকা পালন করলেন সলিম হোসেন এবং প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কার্টিস বাইনাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামীকালের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আজ এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.